বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 13 জানুয়ারি, 29 পৌষ এবং ফার্সি 23 দেই। রেডিওতে ইরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের সাম্প্রতিক দাঙ্গার উদ্দেশ্য ও পরিণতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে তাবলিগ জামাতের 56তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পাশ্চাত্য এখন পর্যন্ত কোন দেশের সমস্যার সমাধান করেনি, তারা শুধু স্বার্থ উদ্ধারে কাজ করেছে, প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। রাশিয়ার সেনাদের হাতে দোনেস্ক অঞ্চলের সোলেদার শহরের পতন, শহরের পুরো নিয়ন্ত্রণ এখন রুশ সেনাদের হাতে, বলছে মস্কো। বাংলাদেশের গণতন্ত্র চর্চার পথে বিএনপি সবসময় দেয়াল তুলেছে, অভিযোগ কাদেরের, সংবিধান পরিবর্তনের কথা বলছে বিএনপি। এবং পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জিততে হবে, মন্তব্য রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, পারস্য উপসাগরের 3টি দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ, চিরকালই সেগুলো ইরানের থাকবে, কেউ এক্ষেত্রে হস্তক্ষেপের সুযোগ পাবে না। 3টি দ্বীপ নিয়ে পারস্য উপসাগরীয় কয়েকটি দেশের কর্মকর্তাদের মন্তব্যের জবাবে তিনি একথা বললেন। পারস্য উপসাগরে অবস্থিত 3টি ইরানি দ্বীপ তুম্বে বুজুর্গ, তুম্বে কুচাক ও বুমুসাকে নিজের বলে দাবি করে থাকে সংযুক্ত আরব আমিরাত। আয়াতুল্লাহ খাতামি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় পারস্য উপসাগরকে ভিন্ন নামে উল্লেখ করার সব ধরনের তৎপরতার নিন্দা জানিয়ে বলেন, সবচেয়ে পুরনো নথিতেও এই উপসাগরকে পারস্য উপসাগর হিসেবে উল্লেখ করা হয়েছে। তেহরানের জুমার নামাজের খতিব ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়ে বলেন, ইউরোপ, আমেরিকা এবং তাদের মিত্ররা ইরানকে বিশ্বে এক ঘরে করার লক্ষ্যে নিষেধাজ্ঞার প্রতিযোগিতা শুরু করেছে, কিন্তু তারা কখনো এই লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, পাশ্চাত্য এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশের সমস্যার সমাধান করতে পারেনি। তার মতে অন্য দেশের সমস্যার সমাধান করার কোনো ইচ্ছাই তাদের ছিল না। প্রেসিডেন্ট রাইসি এ প্রসঙ্গে বলেন, তারা যে দেশেই গেছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য গেছে, কোনো দেশের সমস্যা সমাধানের উদ্দেশ্য তাদের ছিল না। আজ মধ্য ইরানের ইয়াজদ প্রদেশের খাতাম শহরে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। প্রেসিডেন্ট রাইসি আরও বলেছেন, পাশ্চাত্যের দেশগুলো আগে যেখানেই যেত সেখানেই বলতো তারা ওই দেশকে উন্নত ও সমৃদ্ধ করার জন্য সেখানে গেছে, কিন্তু এখন তারা রাগ ঢাক করে না। এখন তারা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বলে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অন্য দেশে গেছে। ইরানি জাতি, বিশেষ করে ইরানি তরুণরাই নিজেদের সমস্যার সমাধান করবে বলে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন। তিনি বলেন, আমেরিকা প্রকাশ্যে এই অঞ্চলের দেশগুলোকে অপমান করে। এর একটি উদাহরণ হল, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে দুধেল গাভী হিসেবে অভিহিত করেছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবু হাবিব তার দেশের প্রতি ইরানের সমর্থনের ব্যাপক প্রশংসা করেছেন। বৈরুত সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে এই প্রশংসা করেন তিনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বুহাবি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক বিস্তার করার প্রস্তাব ও প্রচেষ্টাকে লেবানন স্বাগত জানায়। এর আগে আজ সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈরুত পৌঁছান। এ সফরে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের কঠিন সময়েও তেহরান তার বন্ধুই থাকবে। লেবাননের জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন, এদেশের একটি প্রতিনিধি দল সম্প্রতি ইরান সফর করেছে। সে সময় প্রতিনিধি দলের সদস্যরা এই সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে আমরা যে কোনো ধরনের সাহায্য দিতে প্রস্তুত রয়েছে। রাশিয়ার সেনাদের হাতে দোনেস্ক অঞ্চলের সোলেদার শহরের পতন হয়েছে। শহরের পুরো নিয়ন্ত্রণ এখন রুশ সেনাদের হাতে, এ দাবি করেছে মস্কো। এর আগে শহরটি নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা প্রাণপণ লড়াই করছিল বলে জানিয়েছিলেন ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী গানা মালায়ার। তবে তিনি একই সাথে জানিয়েছিলেন যে সেখানকার পরিস্থিতি খুবই কঠিন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তিনি বলেন, রাশিয়ার সেনাদের পক্ষ থেকে প্রচণ্ড প্রতিরোধের কারণে সোলেদার শহরের অবস্থা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেখানে আজ ভয়াবহতম লড়াই চলছে। এর আগে রাশিয়ার পক্ষ থেকে ওয়াগনার সেনা গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন মঙ্গলবার সন্ধ্যায় দাবি করেন যে সোলেদার শহর সম্পূর্ণভাবে তার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে বহু সংখ্যক ইউক্রেনের সেনা নিহত হয়েছে। দোনেস্কের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য রুশ সেনারা মরিয়া হয়ে উঠেছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের গণতন্ত্র চর্চার পথে বিএনপি সবসময় দেয়াল তুলেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ক্ষমতায় গেলে নির্বাচন পদ্ধতির সংস্কার সহ রাষ্ট্র মেরামত করার প্রয়োজনে বিএনপি সংবিধান সংশোধন করবে, একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের গণতন্ত্র চর্চার পথে বিএনপি সবসময় দেয়াল তুলেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে বিভাগীয় শহর চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। কাদের বলেন, রাজনীতিতে বিষেধাগার আওয়ামী লীগ চায় না। সুষ্ঠু রাজনীতি চর্চায় দেশের সকল রাজনৈতিক দলকে আন্তরিক হতে হবে, তাই জনগণের স্বার্থে গণতন্ত্রের পথ আরও সুগম করতে হবে বলে জানান ওবায়দুল কাদের। তবে দেশের গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।
আমাদের চেষ্টা খালেদা জিয়ার বাড়িতে সেদিন গেছেন, যদি যেতেন কত কিছু কথাবার্তাও হতে পারত। গণভবনে শেখ হাসিনা তাকে ডেকেছেন, আমন্ত্রণ করেছেন, সেখানে যদি তিনি আসতেন তাহলে গণতন্ত্রের পথে নতুন দুয়ার খুলে যেতে পারত। তারা শুধু ওয়ালই তুলেছে, বীজ তৈরির কোনো চেষ্টা।
এদিকে বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংবিধান পরিবর্তন প্রয়োজন। তিনি আরও বলেন, সংবিধান যারা তৈরি করেছেন তাদের সংবিধান তৈরির কোনো অধিকার ছিল না। দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, অত্যাচার আর নির্যাতন দেশে চরম পর্যায়ে চলছে। দেশের এই অবস্থার জন্য শুধু বুদ্ধিজীবী নয়, রাজনীতিবিদরাও দায়ী। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার 5 নম্বর ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের একটি টিনশেড সেমিপাকা ঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন। রান্নাঘরের চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, আজ ভোররাত 2:10 দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন, এটি ডু অর ডাই লড়াই। এ লড়াইয়ে জিততে হবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সমালোচনা করে বলেছেন, এই চোরেদের বিরুদ্ধে সংগ্রামে সফল হতে গেলে আপনাদেরকে একটা আদর্শের জন্য লড়াই করতে হবে। রাজ্যের শাসক দলের সন্ত্রাস, দুর্নীতি ও একনায়কতন্ত্রের অভিযোগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বাঁকুড়া জেলার বড়জোড়া হাই স্কুল মাঠে এক প্রতিবাদ সভায় তিনি আজ শুক্রবার বিকেলে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি তৃণমূলকে কটাক্ষ করে তোলামূল বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি রাজ্যে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে দলীয় নেতাকর্মীদের প্রত্যেকটা বুথ গেরুয়াময় করে তোলার পাশাপাশি রাজ্যে বিজেপি সরকার গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বর্বর ইহুদিবাদী সেনাদের গুলিতে 25 বছর বয়সী আরও এক তরুণ শহীদ হয়েছেন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে ইহুদিবাদী সেনারা এই হত্যাকাণ্ড ঘটায়। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাদের হামলায় আরেক ফিলিস্তিনি শহীদ হন। সব মিলিয়ে 24 ঘণ্টায় অন্তত 4 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানে সংঘটিত সাম্প্রতিক সহিংসতার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সমর্থনমূলক অবস্থানের কারণে তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এছাড়া এসব দেশের কর্মকর্তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনের রাষ্ট্রদূত মাতিয়াস ল্যান্ডসকে তলব করে এবং ইইউভুক্ত দেশগুলোর অবস্থান ও মন্তব্য নিয়ে কড়া প্রতিবাদ জানায়। চলতি 2023 সালের প্রথম 6 মাসে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছে সুইডেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সরকার সামরিক বাহিনীর মাধ্যমে যে দখলদারিত্ব কায়েম করেছে তার অবসান ঘটালেই কেবল আঙ্কারার সঙ্গে দামেস্কের সম্পর্ক হতে পারে। রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়া এবং তুরস্কের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার তোড়জোড় চলছে। এর অংশ হিসেবে গতকাল রাজধানী দামেস্কে সিরিয়া বিষয়ক রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত আলেকজান্ডার লেভেরেন্তিয়েভের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আসাদের বৈঠক হয় এবং সেখানে তিনি একথা বলেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। We'll be right back. বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানি শত্রুরা সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা ও জনগণের বিরাট ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু অতীতের মতো এবারও তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের শত্রুরা সম্প্রতি বিভিন্ন শহরে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এদেশটির ইসলামী শাসন ব্যবস্থা ও জনগণের বিরাট ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু অতীতের মতোই এবারও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং ইরানের জনগণের ঐক্য ও সংহতি এবং ইসলামী ইরান তার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে আরও বেশি সংঘবদ্ধ ও শক্তিশালী হয়েছে। প্রকৃতপক্ষে সাম্রাজ্যবাদী শক্তিগুলো হতাশ হয়ে পড়ায় এবং ইরানের ব্যাপারে তাদের সব হিসাব নিকাশ ভণ্ডুল হয়ে যাওয়ায় ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের শুরু থেকেই শত্রুরা সন্ত্রাসী গোষ্ঠী লেলিয়ে দেয়া সহ নানাভাবে এদেশটির বিরুদ্ধে শত্রুতায় অবতীর্ণ হয়েছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে শত্রুরা তাদের সকল রাজনৈতিক, অর্থনৈতিক, যোগাযোগ ও মিডিয়া সুবিধা নিয়ে ইরানের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। বিভিন্ন তথ্য প্রমাণে দেখা গেছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA তাদের আঞ্চলিক মিত্রদের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এবং প্রক্সি যুদ্ধ বাঁধিয়ে ইরানের ভেতরে ও বাইরে থেকে দুর্বল করার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। ইরানকে কাবু করার জন্য ইসরায়েল ও পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থাগুলো ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিয়েছিল। এছাড়া ইরানে নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বানোয়াট দল বা গ্রুপ সৃষ্টি করে এবং কাউকে নেতা বানিয়ে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়া সহ শিক্ষক, ছাত্র ও শ্রমিকদেরকে ইরানের সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখতে উস্কানি দেয়। এতে কোনো সন্দেহ নেই যে মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের দেশগুলো ইহুদিবাদী ইসরায়েল ও তাদের আরব মিত্রদের অপপ্রচার, রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের নিরাপত্তা বিভাগ, সরকার ও জনগণের সতর্কতার কারণে শত্রুদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি এবং বিভিন্ন শহরে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে এসেছে। শত্রুদের ব্যর্থতার অতীত ও বর্তমান রেকর্ড থাকা সত্ত্বেও তারা সুযোগ পেলেই ইসলামী ইরানকে ক্ষতি করার চেষ্টা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গতকাল বৃহস্পতিবার সাম্প্রতিক ঘটনায় শত্রুদের পরাজয়ের কথা উল্লেখ করে বলেছেন, গত 40 বছরের বেশি সময় ধরে শত্রুরা ইরানকে ক্ষতি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, কিন্তু তাদের হিসাব নিকাশ ভুল প্রমাণিত হয়েছে এবং বারবার পরাজিত হয়েছে ও ভবিষ্যতেও পরাজিত হবে। কিন্তু তাই বলে শত্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের কখনো উদাসীন হওয়া চলবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের 56তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ শুরু হয়েছে। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
তীব্র শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে হেদায়তের পয়গাম নিয়ে মেহনতের মাঠে লাখো লাখো মুসল্লির উপস্থিতি। মুখরিত টঙ্গীর তুরাগ তীর করোনায় বিরতির পর আমল আর মেহনতের শিক্ষার মধ্য দিয়ে দেশি বিদেশি আলেম ওলামার বয়ানে ধ্বনিত হচ্ছে বিশ্ব মুসলমানের ঐক্য আর মানবতার মুক্তির বার্তা।
আমি বিশ্ব ইজতেমায় আছি, আমার জীবনে প্রথম এখানে আছি, এখানে আসে অনেক আমার ভালো লাগছে।
সবাই যাতে আমরা সৎ পথে থাকতে পারি, হালাল ভাবে চলতে পারি,
আল্লাহকে পাওয়ার জন্য আমরা আসছি এবং দিন শেখার জন্য আসছি।
বিভিন্ন দেশের আলেম ওলামা বুজুর্গরা আসতেছে, তাদের দোয়া আমরা নিতে পারছি এখানে।
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর থেকেই আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে 56তম বিশ্ব ইজতেমা। তাবুতে তাবুতে মুসল্লিদের জিকির আজকার, কোরআনের বাণী ও মুরব্বীদের বয়ান শুনে সময় কাটছে ইজতেমায় আগতদের।
আমাদের ভিতর যে আছে বিচ্যুতি আছে, সেইগুলো আল্লাহ সংশোধন করার ক্ষমতা দান করুন।
আল্লাহ ভাই, আল্লাহ রাজি খুশির জন্য আসছি বরিশাল থেকে।
সর্বোচ্চ এবার ইজতেমাতে লোক হয়েছে অনেক।
দুই বছর করোনার জন্য আমরা আসতে পারি নাই, আমরা আসছি অনেক আশা লিয়া
আল্লাহ আল্লাহ রাসুলের কথা শোনার জন্য আমরা এখানে আসেছি।
রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম এই সম্মেলনের প্রথম পর্ব। শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার এই মূল আনুষ্ঠানিকতা।
একসাথে হয়ে নামাজ আদায় করা এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য
ইজতেমা আসছে, আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য।
মোনাজাত শেষে ময়দান ছেড়ে চলে যাবেন ইজতেমায় আগত মুসল্লিরা। ইজতেমা শেষ করে 40 দিনের জন্য চিল্লায় বের হবেন এবং ইজতেমা ময়দানে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে অনেকে আজ ইজতেমায় এসেছেন।
বিশ্ববাই এসেছি 3 দিনের, এখান থেকে ইনশাআল্লাহ আমরা তারপরে চেষ্টা করব 40 দিনের একটা চিল্লায় আমরা যাওয়ার জন্য।
অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোক একত্রে আমরা জুমা পড়ব, কার দোয়া কবুল হবে সেই দোয়ার সাথে আমি শরীক হওয়ার জন্য আসছি।
দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন আগত মুসল্লিরা। এদিকে ইজতেমার মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এখানে আমাদের সাদা পোশাকে আছে, পোশাকধারী আছে, আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন আছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
ফাতিমা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মবার্ষিকী।
শ্রোতা ভাই ও বোনেরা, সর্বশ্রেষ্ঠ মহামানবী হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মবার্ষিকী শিশু বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। হিজরিপূর্ব 8 সনের 20 জামাদিউসানে মানবজাতির জন্য অশেষ খুশির দিন। এদিনে জন্ম নিয়েছিলেন সর্বকালের সেরা মহামানবী এবং মহান আল্লাহর অতি ঘনিষ্ঠ শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নবীনন্দিনী হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিপ্লবী নারী ও বেহেস্তি নারীকুলের সম্রাজ্ঞীর পবিত্র জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রাণ ঠালা মোবারকবাদ। তাঁর উপর, তাঁর পিতা এবং তাঁর পবিত্র বংশধরদের উপর বর্ষিত হোক অনন্তকাল ধরে অসংখ্য সালাম আর দুরুদ।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহার মাধ্যমে প্রশিক্ষিত হয়ে জ্ঞান আর মহত্বের শীর্ষস্থানীয় পর্যায়ে উন্নীত হন হযরত ফাতিমা। পিতা বিশ্বনবীর উপর মুশরিকদের চাপিয়ে দেয়া নানা কষ্ট আর যন্ত্রণা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বাবার সেবায় জননসুলভ অনন্য ভূমিকা রাখার জন্য তাকে বলা হতো উম্মে আবিহা বা পিতার মা। বিশ্বনবীর পবিত্র আহলে বাইত ও বংশধারা রক্ষিত হয়েছে এই মহামানবীর মাধ্যমে। মহান আল্লাহর ইচ্ছায় হিজরতের দ্বিতীয় হিজরিতে হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের সঙ্গে। আদর্শ কন্যা হিসেবে আলীর ঘরে এসে তিনি হন আদর্শ স্ত্রী ও মাতা।
স্বামী চিন্তিত হবেন বা তাঁর গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হবে এই ভেবে তিনি সংসারের অভাব ও এমনকি দিনের পর দিন ধরে ঘরে খাদ্য না থাকা এবং শিশু হাসান ও হোসাইনের ক্ষুধার বিষয়ে স্বামীকে কিছু জানাতেন না। বিয়ের দিন এক দরিদ্র নারী নবীনন্দিনীর কাছে পোশাক সাহায্য হিসেবে চাইলে তিনি নিজের বিয়ের জন্য তৈরি নতুন পোশাকটি তাকে দান করে দেন। এর মাধ্যমে তিনি সর্বোত্তম ও প্রিয় বস্তু থেকে দান করার ইসলামী শিক্ষাটি তুলে ধরেন। ফাতিমা সালামুল্লাহ আলাইহার বিয়ের জন্য হজরত আলীর ঢালকে মহরানা ধার্য করা হয়। এর মূল্য ছিল সর্বোচ্চ 500 দিরহাম। অবশ্য ফাতিমা জাহরা বাবাকে অনুরোধ করেন যে তাঁর দেনমোহরকে কিয়ামতের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উম্মতের পাপী বান্দাদের মুক্তির জন্য নির্ধারণ করা হোক। তাঁর এই আবেদন আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে জিব্রাইল সুসংবাদ নিয়ে আসেন।
ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা মুসলিম সমাজের বিচ্যুতি ঠেকানোর জন্য ও সত্যের জন্য সংগ্রামের সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও আদর্শ দৃষ্টান্ত প্রতিষ্ঠায় সক্ষম হন। এ কারণেই তাঁকে শাহাদত বরণ করতে হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা আমার অংশ, যে কেউ তাকে অসন্তুষ্ট ও ক্রোধান্বিত করল সে আমাকেই অসন্তুষ্ট ও ক্রোধান্বিত করল, যা আল্লাহর রাসূলকে অসন্তুষ্ট করে তা আল্লাহকেও ক্রুদ্ধ করে। বিশ্বনবীর আহলে বাইতের সদস্য হজরত ফাতিমা যে নিষ্পাপ ছিলেন তাও এসব বর্ণনা থেকে স্পষ্ট।
হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা ছিলেন নারী ও পুরুষ তথা গোটা মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, আল্লাহর প্রতি সন্তুষ্টি ও অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা সহ অনেক মহৎ গুণের আদর্শ। আর এজন্যই তাঁর উপাধি ছিল আস-সিদ্দিকা বা সত্যনিষ্ঠ, আল মুবারকা বা বরকতপ্রাপ্ত, আত-তাহিরা বা পবিত্র, আল মার্সিয়া বা আল্লাহর প্রতি সন্তুষ্ট, বাতুল বা শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে অতুলনীয় আদর্শ, আজ-জাকিয়া বা সতী, মুহাদ্দিসা বা হাদিসের বর্ণনাকারী, সাইয়েদাতুন-নিসাইল আলামিন বা নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ, খাতুনে জান্নাত বা বেহেশতি নারীদের নেত্রী, আজ-জাহরা বা দূতিময় ইত্যাদি।
মদিনার ইসলামী রাষ্ট্রের প্রধান তথা বিশ্বনবীর কন্যা হয়েও হজরত ফাতিমা খুবই সাধারণ জীবনযাপন করতেন। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। মশক দিয়ে পানির উত্তোলনের ফলে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাঁতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তার হাতে ফোসকা পড়ে যেত, আর তিনি সেই আটা দিয়ে রুটি তৈরি করে মদিনার দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করতেন। পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসুল তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন। বিশ্বনবী ফাদাক নামের একটি বাগান উপহার দিয়েছিলেন কন্যা ফাতিমাকে। এই বাগানের আয় ছিল বার্ষিক প্রায় 70,000 দিনার। অথচ দানশীল ফাতিমার পোশাকে থাকত অন্তত 1 ডজন তালি। যেদিন ফাদাকের আয় পাঠানো হতো নবী নন্দিনীর ঘরে, সেদিনটি মদিনার দরিদ্র ইয়াতিম ও অভাবীদের জন্য ঈদের দিন হয়ে দেখা দিত, কারণ তারা সবাই সে সময় বিপুল দান খয়রাত পেতেন হযরত ফাতিমার কাছ থেকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, তার কন্যার ফাতিমার নাম রাখার কারণ হল সে এবং তার অনুসারীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে। হযরত ফাতিমা যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তার জ্যোতি আকাশের ফেরেশতা ও অন্যান্যদের দিকে ছড়িয়ে পড়ত, আর এ কারণে তাকে জাহরা উপাধি দেওয়া হয়। কম বয়স্ক যুবতী হওয়া সত্ত্বেও রাতভর নামাজ আদায়ের কারণে তার পা ফুলে যেত।
হজরত ফাতিমা সিদ্দিকা জন্ম নিয়েছিলেন এমন এক যুগে যখন নারীর জন্মকে আরবরা কলঙ্ক বলে মনে করত। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান না থাকায় মক্কার মুশরিক আরবরা তাকে নির্বংশ বা আবতার বলে উপহাস করত। কিন্তু মহান আল্লাহ এসব উপহাসের জবাব দিয়েছেন সূরা কাউসারে। এ সূরাই হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহাকে কাউসার বা প্রাচুর্য বলে উল্লেখ করেছেন মহান আল্লাহ এবং কাফেররাই নির্বংশ হবে বলে স্মরণ করিয়ে দিয়েছেন। বাস্তবেও হয়েছে তাই। অনেক অত্যাচার সত্ত্বেও হযরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে। অন্যদিকে জালিম বনু উমাইয়া ও বনু আব্বাস ধ্বংস হয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পিতার বিয়োগ ব্যথায় কাতর ফাতিমাকে সান্ত্বনা দিতে আসতেন স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম। মাসহাফি ফাতিমা নামে খ্যাত গ্রন্থটির সমস্ত তথ্য সন্নিবেশিত হয়েছে জিব্রাইল ফেরেশতার সঙ্গে ফাতিমা সালামুল্লাহ আলাইহার কথোপকথনের মাধ্যমে, যা লিখে গেছেন হযরত আলী আলাইহিসসালাম। এভাবে ঐশী পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে পেরেছেন বলেই নবী নন্দিনীকে বলা হতো মুহাদ্দিসা। হযরত ফাতিমা এবং তার সন্তানরা ক্ষুধার্ত থাকা অবস্থায় ক্ষুধার্ত আল্লাহর রসুলকে অগ্রাধিকার দিতেন, অর্থাৎ নিজেদের খাবার তারা রাসুলের জন্য উৎসর্গ করতেন। নিজেরা তিন দিন অভুক্ত থেকে দরিদ্রদের জন্য ইফতারির খাবার দান করায় হযরত ফাতিমা, হাসান, হুসাইন এবং আলী আলাইহিসসালামের আত্মত্যাগের প্রশংসায় পবিত্র কোরআনের সূরা ইনসান বা দাহিরের 17টি আয়াত নাজিল হয়েছে। ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, নারীদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে তারা যেন কোনো অচেনা পুরুষকে না দেখে এবং কোনো অচেনা পুরুষও তাদের না দেখে।
সবাইকে আবারও প্রাণঢালা মুবারকবাদ জানিয়ে এবং হযরত ফাতিমার একটি দোয়া শুনিয়ে শেষ করছি আজকের আলোচনা। হে আল্লাহ, আমার নফসের কাছে আমার নফসকেই অবনত করে দিন, আর আপনার মাকাম ও মর্যাদা আমার অন্তরে বড় ও মহান করে দিন। আমাকে আপনার আনুগত্য করার, যা আপনাকে সন্তুষ্ট করে তা আঞ্জাম দেবার এবং যা আপনাকে অসন্তুষ্ট করে তা থেকে বিরত ও দূরে থাকার অনুপ্রেরণা ও উৎসাহ দিন, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ 13 জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মতামত খাবি খা তাই বলে কাবি খা। প্রথম আলো, সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনিভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ কালের কণ্ঠ। বাংলাদেশের অর্থনীতি এখন 5 ঝুঁকিতে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশ প্রতিদিন। মানবজমিনের শিরোনাম, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নিপীড়ন বেড়েছে, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট। বিদ্যুতের দাম বাড়ানোর কারণ জানালেন প্রতিমন্ত্রী যুগান্তর। বিশ্ব ইস্তেমায় 2 মুসল্লির মৃত্যু, ইত্তেফাক। ভারতের শিরোনাম, দিল্লিতে সরকারের কি প্রয়োজন, আনন্দবাজার পত্রিকা। বাড়ছে লাল ফৌজের সক্রিয়তা, চীন সীমান্ত নিয়ে সতর্ক ভারতীয় সেনা প্রধান, সংবাদ প্রতিদিন। করোনায় কাঁপছে চীন, সংক্রমণের আতঙ্কে অবসাদে আত্মহত্যা বয়স্কদের, সংবাদ প্রতিদিন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব প্রয়াত হয়েছেন আজকাল।
শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিদ্যুৎ খাত বিশেষজ্ঞ মোতামিমের অভিমত কলাম ছাপা হয়েছে প্রথম আলোতে। শিরোনামটি এরকম, জরুরি পরিস্থিতি ছাড়াই ক্ষমতা ব্যবহার করল সরকার। এতে লেখা হয়েছে, বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণের জন্য এক মাস সময় লাগতেই পারে, এটা তেমন বেশি সময় নয়। বিশ্বে কোথাও প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় হয় না, তবে সরকার আইন সংশোধন করে দাম বাড়ানোর ক্ষমতা নেয়ার পর বিআরসি গণশুনানি করেছে। এতে আশাবাদী হয়েছিলাম, ভেবেছিলাম সরকার জরুরি পরিস্থিতি ছাড়া তাদের মূল্য সমন্বয়ের ক্ষমতা ব্যবহার করবে না, কিন্তু এখন জরুরি পরিস্থিতি ছাড়াই ক্ষমতা ব্যবহার করল সরকার। বিদ্যুতের দাম বাড়ল 5%, নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হল। এতে কোনো যৌক্তিক কারণ দেখি না, এখন কমিশনের কিছু করার থাকল না। আর যুগান্তরের খবরে লেখা হচ্ছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের সার্বিক আর্থিক অবস্থা বিবেচনা ও বিতরণ কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের দাম 5% সমন্বয় করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের উপর সহিংসতা ও দমনপীড়ন বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, আন্তর্জাতিক চাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু উল্টো তারা দমনপীড়ন বাড়িয়ে দিয়েছে। দাতাগোষ্ঠী এবং স্ট্র্যাটেজিক পার্টনারদের জোর দেওয়া উচিত, যাতে বাংলাদেশিরা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্ভয়ে নিজেদের মত প্রকাশ করতে এবং তাদের নেতা নির্বাচন করতে পারে। খবরটি মানব জমিনে পরিবেশিত হয়েছে। ইন্টারনেট ও মোবাইল ফোনে আইনসম্মতভাবে আড়িপাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েল থেকে বাংলাদেশ সরকারের নজরদারির বিতর্কিত প্রযুক্তি কেনার বিষয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ইফতেখারুজ্জামান বলেছেন, জনগণের ব্যক্তিগত তথ্যের ও যোগাযোগের গোপনীয়তা সুরক্ষা, বাক ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় এবং সর্বোপরি ব্যক্তির জীবন ও জীবিকার জন্য হুমকি হতে পারে এমন প্রযুক্তি কেনা ও ব্যবহারের বিস্তৃতি ও পরিধি সম্পর্কে সরকারের সুনির্দিষ্ট ব্যাখ্যা জানার অধিকার দেশবাসীর আছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বাড়ছে লাল ফৌজের সক্রিয়তা, চীন সীমান্ত নিয়ে সতর্ক ভারতীয় সেনাপ্রধান। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, তাওয়াং সংঘর্ষের স্মৃতি এখনও টাটকা, সেই আবহেই এবার চীন সীমান্তে সেনা বাড়ানোর কথা জানালেন ভারতীয় সেনাপ্রধান মনোজ পাণ্ডে। বৃহস্পতিবার আর্মি ডে উপলক্ষে একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রসঙ্গত, যোশি মঠের বিপর্যয়ের ফলে সেখান থেকে বেশ কয়েক ইউনিট সেনা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারত। তার মধ্যেই চীন সীমান্তে বাড়তি সতর্কতায় চিন্তার ভাঁজ বাড়ছে। আরও জানা গেছে, ভারতের পূর্ব ও উত্তর দিকে হঠাৎই চীন সেনার সক্রিয়তা বেড়ে গেছে। আনন্দবাজার পত্রিকার খবর, দিল্লিতে নির্বাচিত সরকার রাখার প্রয়োজন। মেয়র নির্বাচন ঘিরে দিল্লি পুরসভায় আম আদমি পার্টি এবং বিজেপির সংঘাত এবং লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের আবহে এ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ কথা বলবো বাংলাদেশে ওয়াসার এমডি তাকসিম খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন দুর্নীতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, দুর্নীতিবাজদের বিচার না হওয়া প্রসঙ্গে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার জুনায়েদ সাকি। জনাব জুনায়েদ সাকি, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জুনায়েদ সাকি, ওয়াসার এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে নানা ধরনের তথ্য নির্ভর রিপোর্ট বের হচ্ছে। যদিও আগে এমন অনেক দুর্নীতির ঘটনা ঘটেছে, তো সেসব ঘটনা সহ এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?
দেখুন, ওয়াসার এমডি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বাড়ি আছে, এরকম একটি সংবাদ দেশের সংবাদ মাধ্যমে এসছে। আমরা পরবর্তীতে আবার এও দেখেছি যে তিনি সেটা অস্বীকার করেছেন। যেহেতু অভিযোগ এসছে, এ বিষয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত এবং তদন্তের মধ্য দিয়েই আসলে এখানে কোনো অনিয়ম এবং দুর্নীতির জায়গা আছে কিনা সেটা খুঁজে বের করা দরকার। কিন্তু মূল প্রশ্নটা থাকে যে একজন ব্যক্তিকে এক পদে কিভাবে এত দীর্ঘ সময় ধরে রাখা হয়, সেটাই একটা জবাবদিহিতাহীন জায়গা তৈরি করে আর কি। অর্থাৎ আমাদের চাকরি ইত্যাদি বিভিন্ন বিষয়ে যে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকা দরকার, সেই জায়গাগুলো আসলে নেই। এক ধরনের স্বেচ্ছাচারী শাসন আছে, সেটা বোঝা যায় যে ধরনের ব্যক্তির দীর্ঘমেয়াদে একই অবস্থানে থাকার ক্ষেত্রে। মানে এটাও প্রমাণ করে যে আমরা যোগ্য লোক তৈরি করতে পারছি না। যদি এমনই হয় যে তিনি অত্যন্ত অপরিহার্য, তাহলে তো মানে আরেকটা সংকট আমরা সামনে দেখতে পাই যে আসলে যথাযথ যোগ্য লোক তৈরি হচ্ছে না এবং কিছু ব্যক্তির উপরই আসলে কেবলমাত্র পুরো জিনিসটা নির্ভর করছে।
জুনায়েদ সাকি, আপনার কথার সূত্র ধরেই জানতে চাইছি, তাকসিম এ খান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকও, সে কথা তিনি নিজে বলেছেন। তো দ্বৈত নাগরিক একজন ব্যক্তির পক্ষে দেশের একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে থাকার আইনগত বৈধতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, যদি এ সম্পর্কে আপনি কিছু বলেন।
নিঃসন্দেহে এটা একটা মানে আইনি প্রশ্ন, এবং একদিকে যেমন এটা আইনগত প্রশ্ন যে একজনকে কিভাবে এত দীর্ঘ সময় রাখা হয়, এর মধ্য দিয়ে কিন্তু খুব খারাপ দৃষ্টান্ত স্থাপিত হয়। অন্যদিক থেকে এইটা আমাদের একটা ভীষণ অক্ষমতাকেও প্রকাশ করে যে মানে একজন ব্যক্তির আর কোনো বিকল্প নেই, একটা ভীষণ দুর্বলতা যে কোনো রাষ্ট্র ব্যবস্থাপনা।
জি, আমরা মূল যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, তো সেই দুর্নীতি, দুর্নীতির মূল কারণ আসলে কি বলে আপনি মনে করেন?
মূল প্রসঙ্গ হচ্ছে যে আসলে দুর্নীতি সাধারণভাবে দেখা দরকার। সাধারণভাবে যে বাংলাদেশে ভয়াবহ দুর্নীতি হচ্ছে, সেটার মূল কারণ হচ্ছে জবাবদিহিতাহীন শাসন। দুর্নীতি আগেও ছিল, কিন্তু এই দুর্নীতি এখন যে রূপ নিয়েছে এটা একটা আগের কোনো তুলনাই চলতে পারে না। কেননা এটা আসলে বহুগুণ মানে বর্ধিত হয়ে একটা অস্বাভাবিক পর্যায়ে এসছে, এবং এইরকম কোনো দৃষ্টান্ত বাংলাদেশে এর আগে নেই, এত বিপুল দুর্নীতি। এত এটার কারণ হচ্ছে এই জবাবদিহিতাহীন শাসন। এই বর্তমান শাসনটা টিকেই আছে বিভিন্ন ক্ষমতার কেন্দ্র যারা অবস্থান করেন তাদেরকে সুবিধাভোগী করে তুলে, ফলে তাদেরকে যথেচ্ছ ভাবে দুর্নীতি করার সুযোগ দিয়েই কিন্তু এই এই শাসনটাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। যারা এই দুর্নীতির সুযোগ নিচ্ছেন তারা আসলে এই শাসন টিকিয়ে রাখার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ফলে এটা একটা একটা সিন্ডিকেট হিসেবে ফাংশন করছে।
শ্রোতা বন্ধুরা, ওয়াসার এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং দেশের সামগ্রিক দুর্নীতি প্রসঙ্গে রাজনীতিবিদ জুনায়েদ সাকির সাক্ষাৎকে শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জুনায়েদ সাকি, এই দুর্নীতির ফলাফল তো ভয়াবহ, যা নাগরিক জীবনকে ঝুঁকির মধ্যে, কষ্টের মধ্যে ফেলে দেয়। তো এই যে সাম্প্রতিক সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলো, এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
দুর্নীতির একটা ফলাফল, বাংলাদেশে বিদ্যুতের সংকট ছিল, কিন্তু সেই সংকটের যে টেকসই এবং সহজ সমাধানের জায়গাগুলো ছিল সেটা পরিহার করে কতিপয়কে লাভবান করার জন্য, অর্থাৎ এই যে সংকটটাকে পুঁজি করে কতিপয় যাতে লাভবান হয় সেই পথে হাঁটা হলো। তার জন্য এই ধরনের ভাড়া করা বিদ্যুতের ব্যবস্থা যাওয়া হলো, সেগুলোকে দীর্ঘ মেয়াদে টিকিয়ে রাখা হলো, এখন পর্যন্ত টিকিয়ে রাখা হলো, এবং এই সবের মধ্যে দিয়ে বিদ্যুৎ ব্যাপারটাকেই একটা খুবই ব্যয়বহুল জায়গায় পরিণত করা হলো। এখন এই দেশের গ্যাস না তুলে, দেশের জ্বালানির উপর নির্ভরশীল না হয়ে এই আমদানি নির্ভর জায়গায় যাওয়া, ভাড়া ভিত্তিক জায়গায় যাওয়া, এটাকে ব্যয় বহুল করে মানুষের কাছ থেকে টাকা মানে হাতিয়ে নেওয়া এবং সেগুলো কতিপয়ের পকেটে ঢোকানো, এই হচ্ছে এখানকার বিদ্যুৎ ব্যবস্থাপনা। এবং সরকার এতে এতই বেপরোয়া যে তারা এখন আগে যে বার্ক একটা ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যেটা এখন সর্বশেষ বিদ্যুতের দাম বাড়িয়েছে, তারা তো একটা শুনানির মধ্যে দিয়ে এটা করতো, এখন সরকার সেটাও নিজের হাতে নিয়ে নিচ্ছে এবং প্রতি মাসেই তারা বিদ্যুতের তথাকথিত সমন্বয় করবে। এইটা আসলে অর্থাৎ পুরো বিদ্যুৎ খাতের জবাবদিহিতাহীন লুণ্ঠন, এবং তাদের নীতিগত ভুলের কারণে অথবা লুটপাট বান্ধব নীতির কারণে তারা যে সংকটটা সৃষ্টি করেছে সেটার পুরোটা দায় তারা এখন জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। ফলে এই যে একটা জবাবদিহিতাহীন পরিস্থিতি, যেটার মূল কারণ বাংলাদেশে কোনো ভোটাধিকার নেই এবং এখানে কোনো নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে জনগণ সরকার নির্বাচন করতে পারে না, এটাই বাংলাদেশের আজকের যে সার্বিক দুর্নীতির মূল ভিত্তি এবং কারণ। ফলে এই অবস্থার বদল না ঘটলে দুর্নীতির লাগাম টেনে ধরা, একে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা তার জন্য লড়াই করছি এবং এইটা বাংলাদেশের জনগণের একটা জীবন মরণ লড়াইয়ের প্রশ্ন।
আগের অনেকগুলো ঘটনার প্রেক্ষাপটে মোটা দাগে বলা যায় যে বড় বড় আর্থিক দুর্নীতি ও লুটপাটের ঘটনায় বেশিরভাগ লোকজন বিচার কিংবা শাস্তির মুখে পড়েনি। তো আপনার কি মনে হয় এ ঘটনাটিও তেমন হবে?
দেখুন, শাসন ব্যবস্থা এমন ভাবে কেন্দ্রীভূত এবং নানাভাবেই শাসন ব্যবস্থার যারা সহযোগী তাদেরকেই বিভিন্ন ক্ষমতার কেন্দ্রে বসানো আছে, ফলে এইটা মিলে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে যারা পুরো ব্যবস্থাটাকে নিজেদের ইচ্ছে অনুযায়ী সুবিধা অনুযায়ী পরিচালনা করে। ফলে এখানে আসলে কোনো প্রতিষ্ঠান নেই যারা লাগামহীন ক্ষমতাকে কোনো না কোনো ভাবে জবাবদিহিতার আওতায় আনতে পারে। ফলে এখন বাংলাদেশে প্রথম কাজ দাঁড়িয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠা করা, এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলেও এই বিদ্যমান ব্যবস্থা আর টিকিয়ে রেখে সেটা সম্ভব না, ফলে এই ব্যবস্থাগত বদলটা করা। সেই কারণে আমরা বলছি যে বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় লড়াই, এবং এই লড়াই যত দ্রুত এগোবে এবং এর মধ্যে এর বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ হয়তো একটা নতুন উত্তরণে যাবে। নতুবা এই যে বিদ্যমান শাসন টিকে থাকার অর্থ হচ্ছে আরো ব্যাপকতর লুটপাট, আরো বেশি জবাবদিহিতাহীনতা এবং আরো বেশি ক্ষমতার একচেটিয়াকরণ।
জুনায়েদ সাকি, অনেকেই প্রশ্ন তুলছেন যে তাকসিম খানের বিরুদ্ধে অনেক আগে থেকেই দুর্নীতির অভিযোগ ছিল এবং তার উচ্চ বেতনের রহস্য নিয়েও প্রশ্ন ছিল, তারপরও তিনি বহাল তবিয়তে কাজ করে গেছেন। আপনার কি মনে হয় সরকারের পক্ষ থেকে কোন রকমের নির্লিপ্ততা ছিল?
আমি কিন্তু দেখছি যে সরকার মোটেই নির্লিপ্ত নয়, সরকার ভীষণ সক্রিয়। এই সমস্ত অনিয়ম, লুটপাট, দুর্নীতি, ভোট কেড়ে নেওয়া, মানুষের উপর নির্যাতন, সবকিছুকেই সরকারই তো আসলে পরিচালনা করছে। ফলে এটাতে আমি নির্লিপ্ততা দেখছি না, বরং সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা দেখছি। কোনো কোনো ক্ষেত্রে তারাই আসলে এটাকে পরিচালনা করছে।
জনাব জুনায়েদ সাকি, সাক্ষাৎকারের সব শেষে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে তাকসিম খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আমেরিকায় তার 14টি বাড়ি রয়েছে। অবশ্য তিনি স্বীকার করেছেন তার স্ত্রীর নামে একটি বাড়ি আছে। এ সমস্ত অভিযোগ ঘটনার মধ্যে দুদক তদন্তে নেমেছে এরই মধ্যে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বারবার এই ধরনের দুর্নীতি ও লুটপাটের ঘটনা কেন ও কিভাবে সম্ভব হচ্ছে?
দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে, ফলে একটা জবাবদিহিতার জায়গা সৃষ্টি হবে। সংসদ, সরকার, বিচার বিভাগ, এইগুলোর মধ্যে যখন ক্ষমতার ভারসাম্য সৃষ্টি থাকে তখন জবাবদিহিতার জায়গা থাকে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ধরুন বিচার বিভাগের সাথে সাথে আরো অন্য বহু ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যেগুলির কার্যকারিতার উপরে নির্ভর করে যে একটা দেশে এই ধরনের তৎপরতা কোন সরকারি সুবিধা নিয়ে কেউ করতে চাইলেও তাকে যথাসম্ভব দ্রুত জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা তারা করতে পারে। কিন্তু এই সবগুলো প্রতিষ্ঠান এখন একটা প্রবল এককেন্দ্রিক ক্ষমতার অধীনস্থ। বাংলাদেশে আসলে রাষ্ট্র, দল, সরকার এগুলো সব একাকার হয়ে গেছে, কারণেই কোনো জবাবদিহিতা কিংবা কোনো কিছু নিয়ন্ত্রণের মধ্যে আর দেখা যাচ্ছে না, ফলে এই ধরনের যথেচ্ছাচার, দুর্নীতি এগুলোকে সহায়তা করে চলেছে।
তো জনাব জুনায়েদ সাকি, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পাশ্চাত্য এখন পর্যন্ত কোনো দেশের সমস্যার সমাধান করেনি, তারা শুধু স্বার্থ উদ্ধারে কাজ করেছে বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাশিয়ার সেনাদের হাতে দোনেস্ক অঞ্চলের সোলেদার শহরের পতন, শহরের পুরো নিয়ন্ত্রণ এখন রুশ সেনাদের হাতে বলছে মস্কো। বাংলাদেশের গণতন্ত্র চর্চার পথে বিএনপি সবসময় দেয়াল তুলেছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। সংবিধান পরিবর্তনের কথা বলছে বিএনপি। পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জিততেই হবে মন্তব্য রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিসে দ্বিতীয় দফায় রাষ্ট্রীয় গোপন নথি পাওয়ার পর এগুলোর তদন্ত করতে স্পেশাল কাউন্সিল নিয়োগ দিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। গতকাল মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড স্বতন্ত্র আইনজীবী রবার্ট হারকে বাইডেনের প্রাইভেট অফিস থেকে উদ্ধার করা সমস্ত রাষ্ট্রীয় গোপন নথির বিষয়টি তদন্তের জন্য নিয়োগ দেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।